প্রবেশ সেই রাত্রিরে তোর বড় ছত্তার মঠের আসে বাবাজিরা এসে তার বাজনা বাজাবে আর গান করবে। এই বড় ছত্তার মঠের বাবাজিরা কখন বাজা বাজা ছিল মনে আছে? হ্যাঁ, যখন প্রথম দরজা খুলবে ভগবান স্নান করবে তখন তারা মন্দিরে বসে জগমোহনে বসে বাজা বাজায়, তোর গান বাজানা সব হবে, জগন্নাথের খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়ার পর আবার বিড়িয়া পান আর পান খাবে। এইভাবে তারপরে জগন্নাথের বড় সিংহের বেশের পরে কি হবে এখনই? হ্যাঁ, এখনই পহুড় ভাঙ্গি, এটা উড়িয়া গান আছে। হে জগন্নাথ তুমি পহড় ভেঙে উঠাও, বর্তমান সকালে সকালে গিয়ে ভক্তরা প্রার্থনা করে। তখন এই ভোগ হজার পরে ভিতর বড়ু বা শুয়ার বড়ু তখন তার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে তখন তারপরে কি আসবে না, খট সেজ মেকআপ আসবে। সে এক যাত্রী পান্ডা, তাকে বলে খট সেজ মেকআপ। খট সেজ মেকআপ কি করবে না, সুন্দর রত্ন পল্লঙ্ক নিয়ে আসবে, ভান্ডার ঘরে গিয়ে রত্ন পল্লঙ্ক নিয়ে আসবে। তারপরে কি করবে, জল নিয়ে আসবে। কে জল আনবে? গড়াবড়ু। সে জল নিয়ে আসবে, সে জল আনে কি হবে না, পরিষ্কার পরিষ্কার হয়ে গেল। তখন ভান্ডার ঘরে গিয়ে স্বয়ং ঠাকুরকে আনা হবে। স্বয়ং ঠাকুর মানে যে ঠাকুরকে দিয়ে এখন স্বয়ং দেওয়া হবে, সে অর্ধ নারীশ্বর স্বয়ং ঠাকুর আছেন। তো সে স্বয়ং ঠাকুরকে রত্ন সিংহাসনে বিজয় করা হবে। রত্ন সিংহাসন উপরে বসিয়ে স্বয়ং ঠাকুর একটু কর্পূর আরতি করা হবে। তারপরে স্বয়ং ঠাকুরকে নিয়ে যাবে কোথায়, জয় বিজয় দ্বারের কাছে, জয় বিজয় দরজার কাছে নিয়ে যাবে। তো জয় বিজয় দরজার কাছে এনে এক ডম্বর উপরে তাকে রাখা হবে। জয় বিজয় দরজার কাছে ডম্বর উপরে রেখে স্বয়ং বিগ্রহকে রেখে তখন বিনাকার বিনা বাজাবে, কাহালিয়া কাহালি বাজাবে। কাহালি মানে কি, বিগুল মতন একটা, হ্যাঁ, তার বাজাবে। সেই সময় ভিতর গায়নি, ভিতর গায়নি ভিতর বসে গীত গোবিন্দ গান করবে। তো স্বয়ং ঠাকুর জয় বিজয় নিকটে যখন বিজয় করবে তখন তার মাথায় একজনের পান্ডা আছে ছতার বলে, তার একটা ছাতা ধরে ধরে রাখবে। আর জয় বিজয় দ্বার নিকটে স্বয়ং ঠাকুর আরতি বন্দাপনা হবে। আর বন্দাপনা করার পরে তখন স্বয়ং ঠাকুরকে ভিতরে নিয়ে আসা হবে। ভিতরে রেখে দিয়ে তখন লাইট সব অফ করে দেওয়া হবে। লাইট অফ করে মুদুলি তার কাছে চাবি কাঠি, ও চাবি লাগাবে, কিন্তু সামনে তলুচ্ছ মহাপাত্র থাকবে। তখন বাদ্যকার সেবায়তগণ ভক্ত সমাজ সবাই কি করবে, এর আগে সব মন্দির বন্ধ হয়ে যাবে। আর জগন্নাথ মন্দিরের তিনটে দরজা, দক্ষিণ দ্বার, পশ্চিম আর উত্তর, এই তিনটা বন্ধ থাকবে। আর সবাই কি করবে, যতগুলি শেষ পর্যন্ত থাকবে সেবক, এরা পূর্ব দ্বার দিয়ে বেরোবে। আর লাইট অফ করার আগে সব চেক করা হবে, এইসব চেক করা, ভিতরে কেউ লোকজন থেকে না যায়। তবে সিংহ দরজা বন্ধ হবে, তার আগে পতিত ভবন দরজা বন্ধ করে, সিংহ দরজা বন্ধ হবে। সিংহ দরজা বন্ধের আগে দেউল শোধ হবে। দেউল শোধ মানে সমস্ত সবাইকে সব পুরো দেউলটা চেক আপ করবে, কেউ লোকজন কোথায় লুকিয়ে না থেকে যায়। তারপরে দেবতারা আসবে, দেবতাদেরকে নিয়ে জগন্নাথ মিটিং করবে। আর দেবতাদের খাবার জন্য খাবার রেখে দেওয়া হবে, বিভীষণের জন্য, হনুমানের জন্য, যার জন্য যা পালা থাকবে সেসব খাবার সেখানে রেখে দেওয়া হবে। সকালে গিয়ে দেখবে খাবার নেই সেখানে কিছু, তো তাকে বলে দেউল শোধ। তো এইভাবে তারপর সবাই বেরিয়ে এসে আবার সিংহ দরবার দরজা লক করে দেওয়া হবে। লককে যে যার চলে যাবে, ভিতরে জগন্নাথ দেবতাদের নিয়ে মিটিং করবে। এই সারা দিনের মধ্যে 170 গোষ্ঠী মানে গ্রুপ সেবক জগন্নাথের এরকম সেবায় লাগবে। এরকম ভগবান জগন্নাথ নীলাচল ক্ষেত্রে সবসময় লীলা করছেন, সেখানে বসে কি ঐশ্বর্য, তার পূজা, তার সেবা, তার পরিপাটি। আর সব থেকে আশ্চর্য হচ্ছে সে হাজার হাজার বছর আগে যে পূজা চলল সেই পূজা এখন সেই সিস্টেম তারা চালিয়ে আসছে। ওরা অর্থোডক্স, খুব অর্থোডক্স, কিন্তু একদিকে এটা ভালো, ওরা অর্থোডক্স বলেই আজকে থেকে 500 বছর, 1000 বছর আগে যেরকম জগন্নাথের ভোগ সেই ভোগ আমরা পাচ্ছি। ওরা যদি লুজ হতো এখন আজকে বর্তমানে যে মিষ্টি ডাল, যে মহুর বেসর সবজি আরম্ভ করতে, সেখানে পিৎসা পাস্তা ইডলি ধোসা সব ঢুকে যেত, ম্যাকারিন টাকারিন সব ঢুকে পড়ত। ওরা একদিকে বন্ধ করে রেখেছে বলে এই অনেক আগের জিনিস, অবশ্য কোন কোয়ালিটি সেরকম নেই, আগে আমার ছোটবেলায় জগন্নাথ প্রসাদের যেরকম কোয়ালিটি ছিল, এখন সব পান্ডারা ডালে ভাতের মার ঢুকিয়ে দিয়ে যা তা করে, কিন্তু এটা রাজভোগ লাগে, এটা রাজা পরিবার নেই, ওরা নেয় না, ওরা বেঁচে দেয়। সেই সব জিনিস আনলে তার একটা স্পেশাল সুন্দর, সেই জিনিস কেউ চিটিং করতে পারবে না। সকালে একটা ছেনা ভোগ লাগে, হ্যাঁ, একরকম রসাবলি ভোগ লাগে, মানে ক্ষীরের মধ্যে ছেনা দিয়ে, সে কি সুন্দর টেস্ট। সে যে দোকান থেকে আনা হয় সে দোকান প্রথম সেটা বানাবে, মানে কয়েকটা কুড়ু আছে মন্দিরে পাঠাবে, আর যদি সেই সময় গিয়ে কেউ পৌঁছায় তাহলে সেই পিওর জিনিসটা সে পাবে, তারপরে তো তারা ভেজাল করে সে মেশাল থাকবে। জগন্নাথের মেন মেন ভোগ গুলো কোনো সময় তারা ভেজাল করে না, কিন্তু লোকেদের যে বেচা কিনা হয় তার ভিতরে, তারা আমাদের উড়িষ্যায় বলে লক্ষ্মী বাজার আছে, জগন্নাথ মন্দির বাড়ি লক্ষ্মী বাজার আছে, এই লক্ষ্মী বাজারে যত পচা বেগুন কচু সেগুলো সব জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিয়ে এই ভণ্ড দুপে সেগুলো সব রান্না করে। কিন্তু রান্না করলেও যে রান্না করে, যে রান্নাটা বিভিন্ন বিরাট কৌশল আছে, তারা মন ধ্যান দিয়ে দেখে কখন ফুটন দেব কখন কি দেব, এরা কোনো কিছুই চিন্তা করে না, সব আগুনের উপরে বসিয়ে দেবে আর একসঙ্গে সব ঢেলে দেবে, বাস হয়ে গেল, তার মাপ চুপ কিছুই নেই। কি সেখান থেকে যেটা বেরিয়ে আসবে, সে লক্ষ্মী বাজারের পচা বেগুন হোক বা সে শুকনো কচু হোক, যেটাও হাড়িতে পড়বে, বাস তার সুন্দর টেস্ট। কিন্তু সেই টেস্টটা পেতে হলে ভক্তি থাকা দরকার, সেই ভক্তি ভাব। সেই জন্য সুন্দর নির্মাল্যের বা জগন্নাথ প্রসাদের মহিমা গান করা আছে, সে মহিমা শুনলে ভক্তি আর বেড়ে যাবে, আর সে ভক্তি করে যে প্রসাদ পাবে তার জন্য প্রসাদের সুগন্ধ প্রসাদের স্বাদ আলাদা হবে। আর যদি আমাদের সে ভক্তি নেই, সেখানে গিয়ে বসেছে ও গিয়ে রেস্টুরেন্টে একটু আলাদা জিনিস কিছু খায় এইরকম ভাব আছে, তার কাছে কিন্তু জগন্নাথের প্রসাদের সুগন্ধ আসবে না। সেই একটা কণিকা পাওয়ার জন্য কিভাবে দেবতার পর্যন্ত আকাঙ্ক্ষা করে বসে আছে, সেই ভাব নিয়ে যদি সে প্রসাদ পাওয়া হবে তার সুন্দর স্বাদ সে পাবে। অনেক লোক আছে জগন্নাথ যায় মন্দিরে যায় কিন্তু সে প্রসাদের স্বাদ তারা পায় না, তারা পায় না, তারা গিয়ে হোটেলে এখানে সেখানে তাদের স্বাদের মতন জিনিস তারা খেতে চায়। আমি তো জানি এই আমাদের পুরীতে তো 75% পপুলেশন বেঙ্গলি, পুরীতে সমুদ্র করলে যাই, সমুদ্রের ধীবররা মাছ ধরে নিয়ে আসে আর ভিড়, মানে কি শুধু বাঙালিদের ভিড়, শত শত বাঙালি সেখানে জুট হয়ে যাবে। আর সকালে বাজার করতে যেতাম, মাংসের মার্কেট আছে, এই মাংসের মার্কেটে সব বাঙালিদের লাইন, আমি চিন্তা করতাম তখন আরে এরা অত দূর আসছে, আরে বেঙ্গলে কি মাংস আর মাছ পাওয়া যায় না নাকি, পুরীতে এসছে অন্তত একদিন জগন্নাথ প্রসাদ খেয়ে যাও, সেখানে তখন সে লাইন পড়ে থাকে। তো কিন্তু প্রসাদ পেতে হলে জগন্নাথ প্রসাদের মাহাত্ম্য জানতে হবে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, তোমরা মনে করো না যে জগন্নাথ প্রসাদের সে কি সুন্দর মহক গন্ধ কি স্বাদ, এটা মনে করবো না যে এই ভালো মশলা দিয়েছে বলে এই সুগন্ধ আর টেস্ট হচ্ছে। মহাপ্রভু বলছেন যে এটা হচ্ছে ভগবানের অধরামৃত বলে এর স্বাদ অত বেশি হয়েছে। তো ভগবানের অধরামৃত মনে করে যারা সে প্রসাদ আস্বাদন করবে, তারা সে কৈবল্য, তাকে বলে কৈবল্য, জগন্নাথ প্রসাদকে বলে কৈবল্য। কৈবল্য কেন না, জগন্নাথ প্রসাদে কৈবল্য কেন, কেবল এটাই প্রসাদ, এটাই মহাপ্রসাদ কৈবল্য। জগন্নাথ প্রসাদ জগন্নাথ ভোগ লাগাবার পরে সব বিমলাকে ভোগ লাগাবে, তার কাহিনী আরেকদিন আমরা আলোচনা করবো। তখন সে কৈবল্য নির্মাল্য, একদম নির্মল শুদ্ধ পরিষ্কার, তাকে নির্মাল্য বলে, নির্মাল্য বা কৈবল্য, কৈবল্য নির্মাল্য বাসি হয়ে গেলে 6 মাসের পূর্ণ হয়ে গেল তাকে গ্রহণ করতে হবে। বেদে বর্ণনা করা আছে জগন্নাথের প্রসাদ যদি একটা পাতে কুকুর খাচ্ছে, কুকুর আর ব্রাহ্মণ একসঙ্গে বসে খেতে পারে, কোন ছোঁয়াছুঁয়ি নেই, যত বড় ব্রাহ্মণ কুকুরের মুখ থেকে কেড়ে যদি কেউ খায় জগন্নাথ প্রসাদ তবু সে পবিত্র। এরকম আরেকদিন আমরা জগন্নাথ প্রসাদের সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে আমরা এইভাবে জগন্নাথের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব নীতি আমরা শ্রবণ করলাম, এগুলি আমরা যদি মনে মনে ধ্যান করি তখন আমাদের অনেক কল্যাণ হবে। আজকে আমরা নিত্য সেবা আলোচনা করলাম, আগামীকালকে নৈমিত্তিক সেবা, নৈমিত্তিক সেবা সারা বছর ধরে, হ্যাঁ, বিভিন্ন সময়ে কিরকম বিভিন্ন সেবা হয়, নক্ষত্র বন্দাপনা, ভগবানের নক্ষত্র রাশি নক্ষত্রের পূজা করা হয়, ঘোড় লাগি বন্ট শিকার বনক লাগি, এই বিভিন্ন কথা আগামীকালকে আমরা আবার বর্ণনা করব। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি। সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে।
আজকে ষষ্ঠ দিন, 6 জুলাই 2005।
জগন্নাথের আমরা কয়েকদিন যাবৎ ভক্তের সঙ্গে তার লীলা শ্রবণ করছিলাম। এখনই জগন্নাথের রথযাত্রা কিভাবে শুরু হল, তার জগন্নাথ রথযাত্রার পূর্ব আভাস, এই সমস্ত কথা রয়েছে। গতকালকে আমরা শুনলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি নীতি জগন্নাথ মন্দির সব চলে। আজকে এখন জগন্নাথের কিছু বিশেষ নীতি এবং ওনার যে বিভিন্ন ফেস্টিভ্যাল চলে জগন্নাথ মন্দিরে সেগুলো আমরা শ্রবণ করব। এই জগন্নাথ মন্দিরে বিভিন্ন উৎসবগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর এই শ্রবণের মাধ্যমে আমরা বুঝতে পারব অনেক জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে। এই রথযাত্রা কিভাবে পুরীতে অনুষ্ঠিত হয়, স্নান যাত্রা কিভাবে পুরীতে অনুষ্ঠিত হয়, এই সমস্ত ব্যাপারে। তো কালকে আমরা দুয়ার ফিটা থেকে শুরু করেছিলাম আর শেষ করেছিলাম কিসেতে, মনে আছে? জগন্নাথের দিনের কাজ শেষ হয় কিসেতে? পহুড়। জগন্নাথের পহড় পড়ে টোটাল কয়জন, কয়টা গোষ্ঠীর সেবক আছে জগন্নাথ মন্দিরে? 117 গোষ্ঠীর সেবক আছে। আর জগন্নাথ মন্দিরে এই সমস্ত নীতি নিয়ম খুব ব্যাপক আর খুব কঠোর ভাবে পালন করা হয়। হ্যাঁ, এটাকে নরম করবার কোন চান্স নেই সেখানে। তো একটা নীতি শেষ না হলে আর নীতি শুরুই হবে না। এইভাবে জগন্নাথ মন্দিরে খুব নিয়ম নিষ্ঠা করে ওরা পূজা আরাধনা করে থাকেন। তো এই দৈনন্দিন নীতি, এহেতু একটা সাধারণ দিনের নীতি, তো এই নীতির সঙ্গে সঙ্গে বিভিন্ন মাসে, বিভিন্ন তিথি, বিভিন্ন বারে জগন্নাথের একটা বিশেষ নীতি সেখানে পালন করা হয়। একে বলে সাময়িক নীতি বা স্বতন্ত্র নীতি। সাময়িক নীতি, স্বতন্ত্র নীতি কয়েক প্রকারে রয়েছে। যেরকম বৃহস্পতিবার দিন, তো বৃহস্পতিবার দিন কি হয় জগন্নাথ পুরীতে? না, রত্ন সিংহাসনের উপরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন ব্যতিরেকে আর কয়েকটি মূর্তিও রাখা থাকে। দোল গোবিন্দ, মদন মোহন, ভূদেবী, শ্রীদেবী, লক্ষ্মী, এইসব কি থাকে। তো সেই দিন রত্ন সিংহাসন থেকে লক্ষ্মী আর সরস্বতী সকাল ধূপের পরে কি হবে, একটা মাজানা মণ্ডপ আছে, ওই মাজানা মণ্ডপের উপরে আনা হবে। তো সেখানে আসে একটা স্বতন্ত্র নীতি পালন করা হবে। আর দক্ষিণ ঘর থেকে মদন মোহনকে আমি বলেছিলাম ডান দিকে ভগবানের ভান্ডার ঘর আছে, বাম দিকে বলে আরেকটা ঘর, সেখানে দক্ষিণ ঘর বলে। তো এই দক্ষিণ ঘরে এই সমস্ত বিগ্রহগুলো সেখানে রাখা থাকে। তো এই দক্ষিণ ঘর থেকে মদন মোহনকে আনা হবে, রত্ন সিংহাসনের উপর থেকে লক্ষ্মী সরস্বতীকে আনা হবে, এনে মাজনা মণ্ডপে স্থাপন করে সেখানে। মাজনা মানে মনে আছে? মাজনা মানে স্নান করা। স্নান করাবে, বন্দাপনা করাবে, ভোগ লাগাবে। আর যখন দুপুরের ধূপ যখন আসবে তখন কি করবে, না আবার লক্ষ্মী সরস্বতীকে সিংহাসনের উপর নিয়ে যাবে আর মদন মোহনকে দক্ষিণ ঘরে নিয়ে যাবে। এটা প্রতি বৃহস্পতিবার দিন এটা স্পেশাল অনুষ্ঠান হবে। এর মদন মোহন লক্ষ্মী একসঙ্গে সেখানে তখন মিলিত হবে। এই দিন রাত্রিরে, বৃহস্পতি রাত্রিরে একটা বিশেষ পূজা পদ্ধতি আছে, তা হল একান্ত। তো একান্ত হওয়ার নিয়মটি কি, না সকালে তো হয়ে গেল এরকম লক্ষ্মী সরস্বতী রতন সিংহাসন থেকে এনে মদন মোহনকে দক্ষিণ ঘর থেকে এনে তখন তারা মাজনা মণ্ডপে নীতি করল। তো সন্ধ্যা ধূপের পরে আবার মদন মোহনকে এনে রত্ন সিংহাসন উপরে স্থাপন করা হবে। আর জগন্নাথের আজ্ঞামালা মদন মোহন আর লক্ষ্মীকে দেওয়া হবে। এই আজ্ঞামালা লাভ করে মদন মোহন লক্ষ্মী একটা পালকি করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে গিয়ে সরস্বতী দেবটা মন্দির আছে, ওই সরস্বতী মন্দির পর্যন্ত নিয়ে যাবে। তোর বিরাট প্রশাসন, ভগবানের উপরে ছত্র লাগানো হবে, ঘণ্ট বাজবে,
দিহুড়ি মানে কি জানো? দিহুড়ি মানে এই যে মায়াপুরে হাতি প্রসেশন সময় দিহুড়ি জ্বালায়, কি বলে বাংলায়, মশালা জ্বালাবে। হ্যাঁ, দিহুড়ি ঘন্টা ছত্রিশ ঠাকুর, হ্যাঁ ঠাকুরানিকে কি করবে, হাতে বিজে করে সরস্বতী মন্দিরে ভিতরে ঢুকে মহালক্ষ্মী মন্দির নিয়ে যাবে। সেখানে সেখানে আগে থেকে কি করা হবে, পালঙ্কে মদনমোহন লক্ষ্মীকে সেখানে স্থাপন করা হবে। আর তখন সেখানে লক্ষ্মী আর মদনমোহন দুজন থাকবে সে মন্দিরে, লক্ষ্মী মন্দিরে। তখন ভিতরে আছে মহাপতিতে গিয়ে প্রসাদ লাগা করবে, পূজা পণ্ডা গিয়ে ভোগ লাগাবে, তারপরে সেখানে কর্পূরের আরতি হবে, অক্ষত বন্দাপনা হবে। অক্ষত মানে চাল, আতপ চাল দিয়ে বন্দাপনা হবে। তো তখন সেখানে কি হবে, ঠাকুর আর ঠাকুরানী দুজনকে পালকিতে বসিয়ে সাত পাহাচ আছে, সে সাত পাহাচ দিয়ে গরুড় সামনে জগমোহনের কাছে আনা হবে। সাত পাহাচ মানে মূল মন্দির ঢুকতে সাতটা সিঁড়ি আছে, সিংহদ্বার থেকে ঢুকলে ২২টা সিঁড়ি আছে, সেরকম মন্দির ঢুকার পরে আবার মূল মন্দিরটা আরো উঁচু, সে সাতটা সিঁড়ি আছে। তো লক্ষ্মী সিংহাসন ও মদনমোহন দক্ষিণ ঘরে তখন বিজয় করবে। তো এইভাবে এই বৃহস্পতিবার দিন বিশেষ, যেহেতুটা লক্ষ্মীর বার, তাই ভগবান মদনমোহন লক্ষ্মী মন্দিরে যাবে এবং লক্ষ্মী মন্দির লক্ষ্মী সরস্বতীর সঙ্গে ভগবানের বন্দাপনা হবে। এটা বৃহস্পতিবার দিন। আর অমাবস্যা দিন, প্রতি অমাবস্যা দিন এটা বিশেষ নীতি হয়, সেদিন ভগবান পালকি করে সমুদ্র ধারে যাবে। যেদিন অমাবস্যা প্রতিপদ স্পর্শ হবে সেই দিন এটা হবে। অমাবস্যার পরে প্রতিপদ পড়ে, তো সকাল দুপুরের পরে সকাল যখন ভোগ লাগে যাবে, তারপরে আবার সেই দক্ষিণ ঘর থেকে নারায়ণকে এনে রত্ন সিংহাসনের উপরে স্থাপন করা হবে। স্থাপন করে জগন্নাথের তুলসী মিশ্রিত আজ্ঞামালা আনে নারায়ণকে পড়ানো হবে। নারায়ণকে পড়িয়ে তখন নারায়ণ রূপে জগন্নাথ কি করবে, না পালকি উপরে চড়বে, চড়ে সমুদ্র কুলে স্বর্গদ্বারে নিয়ে যাওয়া হবে। সে স্বর্গদ্বার আছে যেখানে সব লোকেদেরকে দাহ করা হয়, শ্মশান বলা যায়। স্বর্গ থেকে দেবতারা সেই স্থান দিয়ে যাওয়া আসা করে, নামে আর উপরে যায়, তাদের রথগুলো সেখানে রাখে। পুরীতে একটা কিংবদন্তি আছে, তো একবার একটা লোক অভড়াখোলায় এসেছে। অভড়াখোলা মানে জানো তো, আনন্দবাজার, তাকে বলে অভড়াখোলা, আনন্দবাজার। একবার লোক এসছে, এসে এটা পান্ডা কাছ থেকে অভড়া কিনেছে। অভড়া মানে জগন্নাথ প্রসাদ, কে অভড়া বলল, অন্নকে বলে অভড়া। তো কিনেছে, কিনে খেয়েছে, আর খেয়ে দিয়ে হাঁটা দেওয়া শুরু করেছে। তো পান্ডা বলছে, আমার পয়সা কোথায়? সে হু হু বলছে, হু 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 বলে আর হাঁটা দেওয়া শুরু করেছে। আর পান্ডা তার পিছনে পেছনে যাচ্ছে, তু আর শুনে না। তো যেতে যেতে একদম সমুদ্র ধার পর্যন্ত চলে গেছে। পান্ডা তার পিছনে দাঁড়িয়ে, পয়সা কোথায়, পয়সা কোথায়? তখন সে লোকটা একটা দিব্য রূপ ধারণ করেছে, সে মুকুট পড়েছে, রাজার মতন ড্রেস পড়েছে। বলছে, বেটা পয়সা কি চাইছে আমার, আমি জানি আমি কে, আমি হচ্ছে ইন্দ্র। বলে সঙ্গে সঙ্গে ইন্দ্র রূপ ধারণ করেছে। তখনকার ঘর বাড়ি কিছু ছিল না, শুধু বালি আর বালি ছিল। এই লোকটা সেই পর্যন্ত গিয়ে সেখানে দেখছে, সেখানে সেই লোকটা সেখান থেকে একটা রথে উঠে সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেছে। তো সেই দিন থেকে সে কি করছে, ওখানে গিয়ে একটা কাঠি পুঁতে দিয়ে এসেছে যে এইখান দিয়ে স্বর্গের লোক যাওয়া, সেখানে থেকে সেদিন থেকে সেখানে গিয়ে দাহ করা হয়, সেইখানে যে পুড়বে সে অবশ্যই স্বর্গে যাবেই। হ্যাঁ, সমুদ্র ধার থেকে যে বটবৃক্ষ আছে এই এরিয়াকে বলে অন্তর্বেদী। সমুদ্র ধার থেকে বটবৃক্ষের মধ্যে যার মৃত্যু হবে সে অবশ্যই সাক্ষাৎ মুক্তি লাভ করবে, সাযুজ্য মুক্তি লাভ করবে, যার সে অন্তর্বেদী মধ্যে যার মৃত্যু হবে। তো ভগবান জগন্নাথ প্রতি অমাবস্যাতে কি করেন, না তাকে পালকি করে নারায়ণ বিগ্রহ রূপে স্বর্গদ্বারে নিয়ে যাবে। আর সমুদ্র জল, তখন ঠাকুর গায়ে সমুদ্র জল লাগানো হবে, আর সমুদ্র ধারে ঠাকুরের বন্দাপনা হবে, অনুষ্ঠান হবে। তার স্বর্গদ্বার থেকে তখন নারায়ণকে জম্মেশ্বর মহাদেব রয়েছেন, জম্মেশ্বর মহাদেব দর্শন করেছ? তোটা গোপীনাথের কাছে যেখানে গদাধর পণ্ডিত থাকতেন, তোটা গোপীনাথ গদাধর পণ্ডিত ছোটবেলা থেকে বিবাহ করেননি, তিনি যখন মহাপুরুষ সন্ন্যাসী নিয়ে যান তার বিরহ আর নবদ্বীপে না থাকতে পারে, তখন তোটা গোপীনাথে সেখানে থাকতেন। তো একদিন মহাপ্রভু কি করতেন না, জগন্নাথকে দর্শন করার পরে প্রতিদিনে যমেশ্বর মহাদেবকে দর্শন করতে আসতেন। যমেশ্বর মহাদেব একদম মাটির নিচে, অনেক নিচে যেতে হবে, যমেশ্বর মহাদেবকে দর্শন করে তারপর আসতেন গদাধর পণ্ডিত কাছে ভাগবত পাঠ শ্রবণ করতে। একদিন মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেছেন যখন, তখন ওর কুরুক্ষেত্রের ভাব জেগে গেছে, কেন জগন্নাথ সঙ্গে বলরামকে দেখছে। তো মহাপ্রভু রাধা ভাবে কৃষ্ণ বলরাম বৃন্দাবনে থাকতে পারে, সুভদ্রাকে সঙ্গে দেখেছে, তখন তার স্ফূর্তি জেগেছে, কুরুক্ষেত্রের স্ফূর্তি জেগেছে। তখন সে বিরহে খুব অধীর হয়ে পড়েছে যে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে কুরুক্ষেত্রে চলে এসেছে। তো কৃষ্ণকে দর্শন করে আনন্দ পাচ্ছিল, জগন্নাথকে দর্শন করে যখন জগন্নাথ মন্দিরে ছেড়ে এসছে, সে হা কৃষ্ণ হা কৃষ্ণ, কৃষ্ণের বিরহে আরো তীব্র হয়েছে তার মনের মধ্যে। জগন্নাথ মন্দিরে এসে এই যমেশ্বরকে দর্শন করে যখন গিয়েছেন গদাধর কাছে, সে বিরহ অত তীব্র হয়েছে, সে বিরহে সে কৃষ্ণকে পাওয়ার জন্য কি করছে না, মাটিকে বিদীর্ণ করছে, সে মাটি খুঁড়ে 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 করে তার ভিতর থেকে এই মূর্তি পেয়েছে, এই গোপীনাথ মূর্তি পেয়েছে। যে তোটা থেকে তিনি বেরিয়েছিলেন তাকে বলেছে তোটা গোপীনাথ বলে বলা হচ্ছে। তো সে তোটা গোপীনাথের কাছে এই যমেশ্বর মহাদেব রয়েছেন। এই যমেশ্বর মহাদেব হচ্ছেন যমের ঈশ্বর। আমি আগে যে কাহিনী বলেছিলাম, যমরাজ এসেছিল, তাকে লক্ষ্মীদেব বলেছেন যে আমি দর্শন দেই আমার, ও তো বলছিল না আপনার দর্শন দেবেন না, দর্শন দিলে সবাই মুক্তি পেয়ে যাবে, আমার ডিপার্টমেন্ট চলবে কি করে, আমি সেবা করবো কি করে। লক্ষ্মী বলছেন আমার দর্শন দেই বা না দেই, তোমার যে কর্তৃত্ব ওই আমার ধামে থাকবে না, আমার ধামের বাহিরে তুমি যা করছো করো, আমার ধামে পাপ পুণ্যের কোনো বিচার নেই, আমার ধামে যার মৃত্যু হবে এখানে যে আসবে তারপর যমরাজের কোনো অধিকারই নেই, পুরীর বাহিরে যমরাজের অধিকার আছে। নারায়ণ তখন সেখান থেকে এই যমেশ্বর মহাদেব মন্দিরে যাবে, সেখানে দই আর পঞ্চামৃত দিয়ে মহাস্নান করা হবে আর পঞ্চ উপচারে জগন্নাথকে পূজা করা হবে। তো বন্দবনাদিষু কর্মটর্ম করে আবার মন্দির ফিরে আসবে, আবার দক্ষিণ ঘরে নারায়ণকে সেখানে রেখে। তো এইভাবে প্রতি মাসে একবার এই অমাবস্যার দিন জগন্নাথের আজ্ঞামালা নিয়ে নারায়ণ বিগ্রহ রূপে জগন্নাথ কি করবেন না, সমুদ্র যাত্রা করবেন, সাগর বিজে, একে বলে সাগর বিজে যাত্রা। তো যেরকম আমরা মানুষ জন্ম হয় তার একটা রাশি নক্ষত্র থাকে না, তো জগন্নাথের সেরকম রাশি নক্ষত্র আছে। মানে জগন্নাথ কিভাবে যে সাধারণ মানুষের মতন লীলা করছেন, এই সমস্ত লীলা থেকে আমরা বুঝতে পারি। তিনি দেহত্যাগ করছেন, ঘট পরিবর্তন হচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিছু রাশি নক্ষত্র পূজা হচ্ছে। মানে যেদিন ভগবানের জন্ম নক্ষত্র পড়ে সেই দিন কি হয় না, মধ্যাহ্ন ধূপের পরে একটা বিশেষ নীতি অনুষ্ঠিত হয়। এই নীতি অনুসারে যারা জ্যোতিষ, এই অবকাশ পূজার সময় কি করবে না, ঠাকুরদের গ্রহ পীড়া, মানে ঠাকুরের ভগবানের গ্রহ গ্রাস করবে, কোন গ্রহ কোন নক্ষত্রে আছে, তো জগন্নাথ থেকে গ্রহের প্রভাব থেকে কি করে রক্ষা পাবে। আসলে জগন্নাথকে সমস্ত গ্রহের গ্রহ, সমস্ত গ্রহর যে চলাফেরা করছে তো জগন্নাথ নিয়ন্ত্রণ করছে, কিন্তু জগন্নাথ কি করে গ্রহ নক্ষত্র প্রভাব থেকে মুক্তি পাবে, ভক্তরা কি করছেন তার একটা গ্রহ পূজা করে, তার নক্ষত্র পূজা করে। কার কি রাশি নক্ষত্র তখন বর্ণনা করা হচ্ছে যে বলদেবের রাশি নক্ষত্র হচ্ছে শ্রাবণা রাশি নক্ষত্র মকর, শ্রাবণা মকর হচ্ছে বলদেবের রাশি আর নক্ষত্র, শ্রাবণা আর মকর। আর সুভদ্রার রাশি হচ্ছে বিচ্ছা, জ্যেষ্ঠা বিচ্ছা সুভদ্রার। জগন্নাথের বিষক বিশ্রিক, আর জগন্নাথের হচ্ছে রোহিণী আর বৃষ, তার রাশি নক্ষত্র হচ্ছে রোহিণী আর বৃষ। তো এইরকম তারা কি করে না, বন্দাপনা মাধ্যমে জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্র জনিত ক্লেশ দূর করার জন্য এই গ্রহরূপী জনার্দনের ক্ষেত্রে, জনার্দনের ক্ষেত্রে নক্ষত্র বন্দাপন নীতি করা হচ্ছে, এটা লোকশিক্ষা দেওয়ার জন্য। যে জগন্নাথ স্বয়ং নিজে আচরণ করে দেখাচ্ছেন না এসব জিনিস। তো এটা হচ্ছে অমাবাস্যা, বৃহস্পতিবার অমাবাস্যা। আর একাদশী, এই একাদশী পুরীতে খুব প্রাধান্যপূর্ণ একাদশী তিথি। অবশ্য একাদশী নিয়ে একটা আমাদের মতদ্বিধ আছে পুরী লোকেদের, আমাদের গৌড়ীয় ভক্তদের। পুরী লোকেরা কি করে বলে যে একাদশী দিন তো আমরা অন্ন পাই না, হ্যাঁ বলে অন্ন তো পাপ পুরুষে বাস করে অন্ন পাই না, কিন্তু পুরীতে একাদশী দিন সব জগন্নাথ অন্নপ্রসাদ পায়, অন্নপ্রসাদ পায়। তারা বলে নাকি মানে কৈবল্য নির্মাল্য অত শ্রেষ্ঠ, এইখানে নির্মাল্য কৈবল্যের সামনে কোন ব্রত উপবাস কাজ করে না। তো একাদশী ব্রত যখন আসে তো সবাই তো উপবাস করত, তো জগন্নাথ নাকি একাদশীকে নিয়ে জগন্নাথ মন্দিরে বেঁধে রেখে দিয়েছেন, তোমরা যখন জগন্নাথ মন্দির পরিক্রমা করবে ওর পিছনে কোথায় ঠিক গণেশের সামনে যে কাঞ্চি গণেশ আছে, এই কাঞ্চি গণেশকে ভণ্ড গণেশ বলে, ভণ্ড গণেশ। ওই কাঞ্চি থেকে এই রাজা পুরুষোত্তম দেব কাঞ্চি রাজাকে হারিয়ে ওই গণেশকে নিয়ে এসেছিল, ওই গণেশকে বলে ভণ্ড গণেশ। ওর সামনে জগন্নাথ মন্দির পিছনে একটা ছোট্ট মন্দিরে তাকে বলে একাদশী। তো পুরী লোকেরা বিশ্বাস করে একাদশীকে জগন্নাথ বেঁধে রেখে দিয়েছে, তুই চুপ করে এখানে বসে থাক, আমার ধামে তোমার উপবাস টুপবাস এখানে কিছু চলবে না, সবাই অন্ন খাবে। কিন্তু আমাদের জন্য চৈতন্যবাবু বলেছেন আমরা পুরীতে থাকি পুরী বাহিরিতে থাকি সব সময় আমাদের কিন্তু একাদশীতে অন্ন নিষিদ্ধ। তো একদিন কি হয়েছে না, জগন্নাথ প্রসাদের শাস্ত্রে বলা আছে প্রাপ্ত মাত্রেণ ভক্তব্য, শাস্ত্রের শ্লোক আছে যে তোমার কি ব্রত কি উপবাস কি নীতি নিয়ম, তুমি সুচিতে আছো না অসুচিতে আছো, জগন্নাথ প্রসাদ এসে গেলে ও আমি তো স্নান করি না আমি তো ইয়ে করি, জগন্নাথ সামনে আসা মানেই সঙ্গে সঙ্গে মুখে দিতে হবে প্রাপ্ত মাত্রেণ ভক্তব্য। তো এখন একদিন একটা পাণ্ডা কি করেছে না, একাদশী দিন এই জগন্নাথ মহাপ্রসাদ নিয়ে এসছে হরিদাস ঠাকুর কাছে, জগন্নাথ মহাপ্রসাদ নিয়ে এসছে। তখন হরিদাস ঠাকুর মহা সমস্যায় পড়ে গেছেন, এখন তো একাদশী অন্ন প্রসাদ পাওয়া যাবে না, এদিকে শাস্ত্র বলছে প্রাপ্ত মাত্রেণ ভক্তব্য, যখন পাবে সঙ্গে সঙ্গে খাবে, তা নাহলে তো অপরাধ, মহাপ্রসাদের কাছে অপরাধ হয়ে যাবে। তো মহা সমস্যা হলো, এখন কি হবে? তখন উনি এটা বুদ্ধি করেছেন যে আমি যে প্রসাদ পাবো তো প্রসাদের আগে তো মহাপ্রসাদে গোবিন্দ বলতে হবে, প্রসাদ সেবা করার আগে শাস্ত্রের নিয়ম হচ্ছে প্রসাদের মহিমা গান করতে হবে, প্রসাদের মহিমা গান করে তারপর প্রসাদ সেবা করতে হবে। তো হরিদাস ঠাকুর প্রসাদের মহিমা গান শুরু করে দিয়েছেন, তো সারাদিন মহিমা গান করছেন, সারা রাত মহিমা গান করছেন, মহিমা গান করে করে যে সূর্য উদয় হয়েছে তখন সে প্রসাদ গ্রহণ করেছেন, মহিমা গান শেষ হচ্ছে না আর কি করে প্রসাদ পাবে। বুদ্ধি করে সারাদিন আর না পেয়ে তারপর মহাপ্রসাদের চরণে অপরাধ হলো না, একাদশী ব্রতটাও ঠিক থাকলো, দুটোই হলো। এই একাদশী দিন জগন্নাথ পুরীতে সেবা পূজা, খুব স্পেশাল সেবা পূজা সেখানে হয়, বিশেষ নীতি বিশেষ সন্ধ্যা আরতি বিশেষভাবে সেখানে বিশেষ আরতি হয় সন্ধ্যা আরতি, কেন শাস্ত্রে বলা আছে এই একাদশী দিন একাদশী ব্রত করে সন্ধ্যা আরতি দর্শন না করে তাহলে একাদশীর একটা বিশেষ ফল থেকে বঞ্চিত হবে। একাদশী ব্রতকারীদের সন্ধ্যা আরতি দর্শন করা, সন্ধ্যার সময় ভগবান সামনে কীর্তন করা এবং বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে নৃত্য করা, এবং পুরাণে সুস্পষ্টভাবে লেখা হয়েছে যে একাদশী তিথিতে অবশ্য অবশ্যই বিষ্ণু বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বলন করে, তার আরতি করে, বিভিন্ন প্রকার অঙ্গ ভঙ্গি করে, তার নাম সংকীর্তন করে নৃত্য করতে হবে, তাহলে একাদশীর ভালো ফল পাওয়া যায়। তো সেই দিন সন্ধ্যা আরতি পরে কি হবে, ঠাকুরদের সর্বাঙ্গে চন্দন লাগানো হবে। এই চন্দন লাগানোর জন্য যারা ঘটুয়ারি তারা কি করবে, রূপার ফিঙ্গনের চন্দন আনবে, ফিঙ্গন মানে কি রূপর থালা, যাদের জল ফিঙ্গে জল ছিড়ায় তাকে বলে রূপর ফিঙ্গন, তার চন্দন আনবে, কর্পূর আনবে, কস্তুর আনবে, চুয়া আনবে, এসব কিছু এনে ওই ভান্ডার দরজার কাছে রাখবে, ঘটুয়ারি এগুলো সব নিয়ে আসবে। তার পণ্ডা পতি মহাপাত্র মুদিরত এরা কি করবে না, ঠাকুরের গায়ে চন্দন লাগিয়ে দেবে, আর সন্ধ্যা ধূপের পরে গরুড় সেবক, এটা গরুড় সেবক আছে, তো গরুড় সেবক কি করবে না, নীলচক্র উপরে যাবে, মানে সে মন্দির উপরে গিয়ে নীলচক্র সেখানে রয়েছে, তো সেখানে নিয়ে প্রদীপ প্রজ্বলন করবে। নীলচক্র বিরাট বড় চক্র, তার নিচে যে পাথর আছে, গোল পাথর আছে একটা, তাকে বলে দধিনৌতি। হ্যাঁ, দধিনৌতি বিরাট বড় পাথর। ওই পাথরটা কত বড় জানো, উপরে উঁচু যে পাথরটা আছে, ওই পাথরটা অত বড় ওর চারপাশে জগন্নাথ মন্দিরের চারপাশে দুটো গরু গাড়ি একসঙ্গে ঘুরতে পারে, ওটা অত বড়, ন্যাশনাল হাইওয়ে যত বড়। হ্যাঁ, তত বড় তা উপরে। ওরা বলে যারা প্রদীপ যায়, তোমরা যদি কোনো সময় দেখবে ওই সুদর্শন চক্রটা অত বড় যে প্রদীপ জ্বালাতে বা ফ্ল্যাগ লাগাতে যায় লোক, তো সেই লোকের মাথাটা সুদর্শন চক্রের সেন্টারে লাগে, তার মানে সেটা কত বড় হবে। আগে ওখানে প্রচুর ফ্ল্যাগ লাগানো হতো, এগুলো ফ্ল্যাগ লাগানো বন্ধ করে দিয়েছে, এমনি একটাই ফ্ল্যাগ লাগায়, কারণ অত ফ্ল্যাগ পূর্ণ হয়ে গেছে, তো ওনারা বলছে অত ওই ফ্ল্যাগ অত লাগানো মন্দিরের উপরেটা চাপ পড়ে। আগে ফ্ল্যাগ লাগানো বন্ধ করে সব বেঁধে ঝুলিয়ে রাখতো, এখন হয়তো পরে, এখন দেখলাম একটাই ফ্ল্যাগ লাগাচ্ছে। তো সেখানে প্রতি শুক্রবার দিন এই মহাদ্বীপ মহাপ্রদীপ সেখানে প্রজ্বলিত হবে, আর দধিনৌতির নিচে দাঁড়িয়ে কি হবে না, তুলসী চন্দন এই নীলচক্রের জন্য সেখানে লাগি করা হবে, মানে অর্পণ করা হবে, আর তিনজন সেবক এই নীলচক্রের চারদিকে তারা তিনবার সেখানে গিয়ে ঘুরবে, তিনবার ঘুরবে, আরো একাদশী তীর্থে চন্দ্র উদিয়া প্রত্যেক দিকের তিনটা করে প্রদীপ তারা জ্বালাবে, আর যখন সে নীলচক্রের উপরে উঠবে, দধিনৌতির উপরে বসবে, এই প্রদীপ প্রজ্বলন করে, তারা কি প্রার্থনা করবে, তারা প্রার্থনা করবে, তারা পুরী রাজার জন্য প্রার্থনা করবে, প্রতি একাদশী দেখিয়ে, মহাপ্রভু এই পুরী রাজাকে তুমি রক্ষা কর, কিরকম রক্ষা কর বলে শঙ্খের মধ্যে তাকে ঢুকিয়ে নীল চক্রের নিচে তাকে সুরক্ষিত করে রাখ, পুরী রাজা এবং পুরীর প্রজারা সবাই যেন শঙ্খের মধ্যে তাদেরকে স্থাপন করে, নীল চক্রের ছায়ার নিচে তাদেরকে সুরক্ষা করে, এই কথা বলে জোরসে হরিবল বলে সেখানে চিৎকার করবে। হ্যাঁ, পাণ্ডারা দাঁড়িয়ে উচ্চস্বরে হরিবল বলবে আর ভগবান কাছে এরকম প্রার্থনা করবে। তো যদি একাদশী দিন বৃহস্পতিবার যদি একাদশী পড়ে গেল, তখন সেই দিন কি হবে, জগন্নাথ বাড়ে বাড়ের মহাস্নান হবে, তো ভিতরছ মহাপাত্র তোর উপরে দাঁড়িয়ে, তখন একাদশী দিন যদি বৃহস্পতিবার পড়বে জগন্নাথ বাড়ে মহাস্নান হবে, জগন্নাথ বাড় মানে মানে জগন্নাথ যাদের পালি, তার জগন্নাথের পালি, বলদেবের পালি, সুদরের পালি, পালি মানে কি পালা, পালা যার যা পালা পড়েছে, তখন কি করবে না, একটা ভিতরে মহাপাত্র একটা বড় ছাতা নেবে সিংহাসন কাছে, তো বড় ছাতা নিয়ে বড় ছাতাটা ধরবে, আর একজন কি করবে না, নিচে বসে ছাতার দান্ডা ধরবে, মানে সেদিন হনুমান যেন বসে আছে ছত্র ধারণ করে রামচন্দ্রের উপরে, তারা এর হাঁটু নিচু করে ওই দণ্ডা ধরবে, আর মুদিরথ, মুদিরথ হচ্ছে রাজার প্রতিনিধি, মুদিরথ কি করবে, এই যেরকম রাজা আসে ঝাড়ু দেওয়ার জন্য, কোন কোন সময় রাজাকে যেতে হয়, তো যখন রাজা যেতে পারবে না, মুদিরথ গিয়ে সে সমস্ত কাজ সমাধান করবে, আর জগন্নাথকে তখন কর্পূর সলিতা দিয়ে অক্ষত দিয়ে বন্দাপনা হবে। তো এইভাবে বৃহস্পতিবার দিন যদি একাদশী পড়ে, আর কোন সোমবার দিন যদি একাদশী পড়ে যাবে তাকে বলে শম্ভু একাদশী, তো শম্ভু একাদশীতে কি হবে না, মদন মোহনকে, মদন মোহন দোল গোবিন্দ ভূদেবী শ্রীদেবী স্বয়ং ঠাকুর আর আর কি নারায়ণ, এগুলো সব বিজয় বিগ্রহ, জগন্নাথের বিজয় বিগ্রহ সেখানে থাকবে, তো তাকে তখন মদন মোহনকে নিয়ে আজ্ঞামালা দিয়ে মন্দির পরিক্রমা হবে, মন্দির পরিক্রমা করে মদন মোহন কি করবে, এই শম্ভু একাদশীতে, শম্ভু মানে কি শিব, শম্ভু শিব, এই শম্ভু একাদশীতে লোকনাথ মন্দিরে পালকি করে নিয়ে যাওয়া হবে, যে অষ্ট শম্ভু এই শ্রীক্ষেত্রকে অষ্ট শক্তি অষ্ট শম্ভু সুরক্ষা করছেন, আটটে মহাদেব মন্দির আছে, নীলকণ্ঠেশ্বর আছে, লোকনাথ আছে, যমেশ্বর আছেন, এরকম আটটে মহাদেব আছেন, তারা সুরক্ষা করছে। যখন এই শ্রীক্ষেত্র পরিক্রমা করবে কেউ, 21 কিলোমিটার পরিক্রমা মার্গ রয়েছে শ্রীক্ষেত্র পরিক্রমা করার জন্য। পরিক্রমা মার্গে লোকনাথের মন্দির আছে। তো সেইদিন এই মদন মোহনকে নিয়ে এই লোকনাথ মন্দিরে যাবে, আর পূজা পণ্ডা সেখানে গিয়ে এই হরিহর মিলন হবে, জগন্নাথ আর লোকনাথ দুইজন। তো সেখানে গিয়ে নৈবেদ্য হবে, আরতি হবে। তো আগে থেকে কি করা হবে, এই ভান্ডারঘাটে লোকনাথ বিগ্রহ নিয়ে লোকনাথ মন্দিরে রাখা থাকবে। তো দুই ঠাকুর পূজা হবে, পূজার পরে দুই ঠাকুর মদন মোহন আর লোকনাথ এই পালকিতে একসঙ্গে তখন বসে তারা মন্দিরে ফিরে আসবে। লোকনাথ মূর্তি আর মদন মোহন মূর্তি তারা মন্দিরে ফিরে আসবে, ফিরে এসে জয় বিজয় সেখানে পূজা অর্চনা হবে, তারপরে যে যা জায়গায় তারা চলে যাবে। তো আষাঢ় মাস তয়ন একাদশী থেকে শুরু করে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত এরা লোকনাথের কাছে ঠাকুর আর যাবে না। শয়ন তখন শয়নে, ভগবানের শয়ন হয় না, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব পরিবর্তন একাদশী। যখন সূর্য তিন জায়গায় মুভ করে না, কি বিষুবক্রান্তি আর কি আর দুটো কি কর্কটক্রান্তি মকরক্রান্তি আছে না, তো যখন সূর্য একদিকে যাবে দক্ষিণ দিকে যাবে, ভগবান সেই দিকে মুখ করে ঘুমাবে, আবার যখন অন্যদিকে আসবে আবার পাশ ফেরে ঘুমাবে, বুঝতে পারছি? চার মাস ভগবান শুয়ে থাকেন। উত্থান একাদশী হবে, আরেকটা শয়ন একাদশী হবে, তার ভিতরে দুটো একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী হবে, পাশ ফেরাবেন। সেও সুন্দর বর্ণনা আছে কিভাবে ভগবান পাশ ফেরানো হবে। তো চতুর্মাসে কি হবে, তো সেবকেরা এসে লোকনাথকে মদন মোহনকে জয় বিজয় দরজা বন্দাপনা নীতি করবে, আর সেরকম চন্দন যাত্রার রুক্মিণী হরণ, জগন্নাথ মন্দিরে রুক্মিণী হরণ লীলা, রুক্মিণী বিবাহ লীলাও হয়। তো এইভাবে একাদশী বিশেষ তিথি হিসাবে পালন করা হয়, প্রদীপ প্রজ্বলন হয়, ফ্ল্যাগ বাঁধানো হয়, আর এভাবে লোকনাথ মন্দিরে তিনি যান। তো মার্গশীর মাস ওড়ন ষষ্ঠী আছে, মার্গশীর মাসে ওড়ন ষষ্ঠী তাকে বলে, বা প্রাবরণ ষষ্ঠী বা ওড়ন ষষ্ঠী তাকে বলে। তো এই মাঘ মাস বসন্ত পঞ্চমী পর্যন্ত, মাঘ মাস ওড়ন ষষ্ঠী থেকে বসন্ত পঞ্চমী পর্যন্ত কি হবে না, ঠাকুরের ঘোড়ো লাগি হবে। ঘোড়ো লাগি মানে কি? হ্যাঁ, শীত বস্ত্র। হ্যাঁ, ওড়িশাতে এই চাদর, এই চাদর গায়ে দাও বলে না, ওটা চাদর ঘড়ি ঘড়ি হয়ে যা, মানে ঘড়ি হয়ে আস, ঘোড়ো ঘোড়ো লাগি বলে। তো ঘোড়ো লাগি অর্থাৎ শীতের দিনে উষ্ম বস্ত্র ভগবানকে শরীরকে আবৃত করা হয়। তো এই ঘোড়ো লাগি মধ্যাহ্ন ধূপের ধূপ ব্যতীত অন্য ধূপ পরে পূজা পণ্ডা কি করবে না, রত্ন সিংহাসন উপরে বসে পূজা করবে না। তোর ঘোড়ো লাগি হবে, এই ঘোড়ো লাগি সময় রত্ন সিংহাসন অবশ্য নিচে পূজা করবে। আর ঘোড়ো লাগিতে ভিন্ন ভিন্ন বারে ভিন্ন ভিন্ন রঙের বা কলর, হ্যাঁ, কলরের ঘোড়ো লাগি হবে। তো রবিবার দিন লাল রঙের ঘোড়ো লাগবে, রবিবার দিন। সোমবার দিন কালো ছিট, কালো ছিট মিশা শুক্ল, হ্যাঁ, চাদর পড়ানো হবে। মঙ্গলবার দিন পাঁচ রঙের, পাঁচ মিশালি একটা রঙের কাপড় পড়া হবে। বুধবার দিন নীল রঙের কাপড় পড়া হবে। বৃহস্পতিবার দিন বসন্ত রঙ, হলুদ কালার, তো বাসন্তী রঙের ঘোড়ো দেওয়া হবে। শুক্রবার দিন সাদা রঙের, আর শনিবার দিন কালো রঙের। এরকম ভগবানের বিভিন্ন বারে বিভিন্ন রং আছে। রবিবার দিন লাল রং, সোমবার দিন কালো ছিট মিশা শুক্ল, সাদা, সাদাতে কালো ছিট থাকবে। সেটা আমাদের মায়াপুরেও সেরকম কাপড় পরা হয়, ভিন্ন ভিন্ন তীর্থ ভিন্ন ভিন্ন কালার। পূর্ণিমা দিন, প্রতি পূর্ণিমায় যাবে রাধা মাধবকে কি কালার, সাদা কালার, সাদা দেখলে মনে হবে আজকে নিশ্চয়ই পূর্ণিমা তিথি হবে। তো ভিন্ন ভিন্ন তিথিতে কোন কোন তিথি কোন কোন উৎসবে মাধবের কাপড়ে কি চিহ্ন থাকবে সেসব রয়েছে। কোন তিথিতে আছে মাধবের কাপড়ে ময়ূর চিহ্ন থাকবে, কোন তিথিতে আছে গরু চিহ্ন থাকবে, সেইরকম সব কাপড় সেখানে ঘোড়ো লাগি হয়। তো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কাপড় পড়ানো হয়। তারপর আরেকটা হয় বনক লাগি, বনক মানে পেন্ট রং করা, তাকে বলে বনক, রং করাকে বলে বনক লাগি। তো এটাকে বলে বনক লাগি মানে শ্রীমুখ সিঙ্গার, যেরকম কাপড় বনা হয় সারা শরীরকে সাজানো হয়, তো শ্রীমুখকে সিঙ্গার করা হয়, বনক লাগি হয়। এটা প্রতি সপ্তাহে বুধবার দিন হবে, হ্যাঁ বুধবারে বা বৃহস্পতিবার দিন দুপুর সময়ে, এই ধূপের পরে এটা হবে। ধূপ মানে মনে আছে ভোগের পরে, ঠাকুরদের শ্রীমুখে বনক বা রঙ্গ লাগি হয়, বা বনক বা রঙ্গ শ্রীমুখ সিঙ্গার করা হয়। তো এই কাজ কে করবে? দত্ত মহাপাত্র, তিনজন দত্ত মহাপাত্র সেবক রত্ন সিংহাসন উপরে তারা দাঁড়িয়ে তার মুখের সিঙ্গার করবে, মুখে রং দেবে। কি রং দেবে? শালিমার পেন্টিং না, এইসব সেখানে ঢুকতে দেবে না। সে রং তহরিবে কোথা থেকে? হিঙ্গুল, হরিতাল, শঙ্খ, কেশর, কর্পূর, কস্তুরি, কালো তেল করে এইসব মিশাবে। এটা আঠা আছে, একরকমের আঠা। কি আঠা? এটা কৈথ বলে একটা ফল আছে, কৈথ বাংলায় আছে, কৈথ টক টক লাগে, বেলের মতন দেখতে কিন্তু খেতে খুব টক, তাকে বলে কৈথ, কয়েন্ট বেল, হ্যাঁ কত বেল। তো সেইগুলো সব মিশিয়ে ওই একরকমের কালার তৈরি করবে, সেখান থেকে সাদা কালার হবে, হলুদ কালার হবে, কালো কালার হবে। তো সেগুলো মিশিয়ে রকমের কলর তৈরি করবে, আর যখন এই নীতি চলবে তখন জয় বিজয় দরজা সব বন্ধ থাকবে, কোন দর্শনার্থীর ভিতরে ঢুকতে দেবে না। দুই ঘন্টা এইরকম শ্রীমুখ সিঙ্গার হবে, শ্রীমুখ সিঙ্গার করে যখন তারা নেমে যাবে তখন পূজা পণ্ডা গিয়ে পঞ্চামৃত মহাস্নান করাবে। কেন এই যারা ভগবানের শরীরে রঙ্গ টঙ্গ লাগায় এরা শূদ্র, তো যখন এরা কাজ করে ফিরে আসবে আর মহাস্নান করিয়ে ওরা আবার পুজো টুজো করাবে। তারপরে জগন্নাথের একটা সুন্দর লীলা আছে, জগন্নাথ বছর একবার শিকার করতে যাবে, মৃগয়া করতে যাবে, ধনুষ বান নিয়ে। তো মৃগয়াকে তাকে বলে বেন্ট উৎসব, বেন্ট বা শিকার উৎসব বা বেন্ট উৎসব। তো এটা কখন হবে? না ফাল্গুন মাস শুক্লপক্ষ প্রতিপদা দিন, ফাল্গুন মাসে শুক্লপক্ষ প্রতিপদ চতুর্থী অষ্টমী দ্বাদশী তিথিতে মঙ্গলারতি পরে কি হবে? না ঠাকুর এই শিকার করার জন্য মৃগয়া যাওয়ার জন্য বিজয় করবেন। দোল গোবিন্দ বিগ্রহ সেখানে রয়েছে, মদন মোহন দোল গোবিন্দ, তাদেরকে পালকি করে চন্দন যাত্রা নিয়ে যায় নরেন্দ্র সরোবরে। তো সেই দোল গোবিন্দ তো জগন্নাথের আজ্ঞামালা নিয়ে তাকে পালকি করে সেই দোল গোবিন্দ বিগ্রহকে জগন্নাথ বল্লভ যে বাগান আছে ওই জগন্নাথ বল্লভ সেই মঠে তাকে নিয়ে যাবে। বিরাট প্রসেশন করে ঘণ্ট বাজবে, ছতি ধারণ করা হবে, বিগুল বাজবে, এরকম করে পালকি করে একটা বিমান, হ্যাঁ তখন কি করবে না সেবকরা নিয়ে যাবে, তাদেরকে বলে বিমান বড়ু, যারা পালকি করে নিয়ে যাবে তার বিমান বড়ু, তার জগন্নাথ মঠ বল্লভ মঠে নিয়ে যাবে। সেখানে বিগ্রহ পৌঁছবার পরে দোল গোবিন্দকে পূজা বন্দাপনা করা হবে, আরতি করা হবে, তার সেখানে মন্দির থেকে পুজো টুজো করে ওই জগন্নাথ বল্লভ বাগানে এটা পুকুর আছে, এই পুকুরকে বলে বেন্ট পুকুর, বেন্ট পুকুর। তো বেন্ট পুকুরে দোল গোবিন্দকে নিয়ে যাবে, আর তখন ভিতরছ মহাপাত্র কাণ্ড হেঙ্গুড, কাণ্ড হেঙ্গুড মানে পাঁচটে লুহা দিয়ে তীর বানাবে, তীর বানানো থাকবে। তো মহাপ্রভুর প্রতিনিধি হবে কে? এই ভিতরছ মহাপাত্র, ভিতরছ মহাপাত্র জগন্নাথের প্রতিনিধি হয়। এই তিনটে তীরের মতন যে লুহা থাকবে সে জগন্নাথের হাতে লাগিয়ে এই দোল গোবিন্দের হাতে লাগাবে, হাতে লাগিয়ে দিয়ে তখন সেটাকে লেঙ্কা সেবকের হাতে দেবে, হ্যাঁ এই ভিতর আছে মহাপাত্র জগন্নাথের হাতে লাগে লেঙ্কা সেবককে দেবে। তো লেঙ্কা সেবক আগে থেকে কি করবে না মৃগ তৈরি হয়ে থাকবে, মৃগ মানে কি না মৃগ মানে হরিণ নয়, ওরা কি করে ডাব ডাব নারিকেল রেখে দেবে সেখানে, পাঁচটা ডাব নারিকেল থাকবে মৃগ দ্বারা, মৃগ সেগুলো মৃগ, তো পাঁচটা ডাব নারিকেল থাকবে। তখন এই লেঙ্কা সেবক কি করবে ওই তীর দিয়ে এই ডাব নারিকেল দিকে ছুড়বে, তখন হয়ে গেল এই জগন্নাথের মৃগ যাত্রা হয়ে গেল। তখন সে যে ডাবগুলো থাকবে ওই ডাবের মধ্যে একটা লেঙ্কা নেবে, আর চারটে পুরী রাজার কাছে পাঠানো হবে। এই হচ্ছে জগন্নাথের বেন্ট বা শিকার উৎসব। আর যখন চন্দ্রগ্রহণ আর সূর্য পরাগ হবে তখন সে জগন্নাথ মন্দিরের বিরাট ব্যাপার, যতদিন হাড়ি ছাড় হবে পঞ্জিকায় থাকবে, এই সময় যদি চন্দ্রগ্রহণ বা সূর্য উপরাগ, আমরা বলি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ তাই না, কিন্তু ওড়িশায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলে না, বলে সূর্য পরাগ, সূর্য উপরাগ আর চন্দ্রগ্রহণ। তো জ্যোতিষ শাস্ত্রে একটা নির্দিষ্ট সময় আছে, যদি সকাল আটটায় সূর্য উপরাগ হবে তাহলে কত ঘন্টা আগে থেকে হাড়ি ছাড় হবে, হাড়ি ছাড়, হাড়ি ছাড় জানো, হাড়ি ছাড় মানে কিচেন ঘরে আর কেউ ঢুকতে পারবে না, তার আগে থেকে রান্না বন্ধ। আবার সূর্য যখন সম্পূর্ণ মুক্ত হবে বা চন্দ্র মুক্ত হবে তারপরে কিচেন ঘরে তারা স্নান টান করে সে ঘরে তারা ঢুকতে পারবে। তো সেভাবে সূর্যগ্রহণ চন্দ্র উপরাগের পাক ত্যাগ সময় থেকে এই ঠাকুরের সব নীতি বন্ধ। যত নীতি আলোচনা হচ্ছিল সূর্য চন্দ্রগ্রহণ সময় কোনো কিছু নীতি চলবে না, তখন কি হবে না, যখন এই চন্দ্রগ্রহণ সূর্য পরাগ হবে যেখান থেকে হাড়ি ছাড় বা পাক ত্যাগ, তখন থেকে ভগবানকে গামছা পরিয়ে রাখবে। গামছা পরকে কি বলে, তড়প, তড়প আর উত্তরি পড়াবে। তো গ্রহণ উপরাগ লাগলে পূজা পণ্ডরা ঠাকুরদের গ্রহণ মহাস্নান গ্রহণ হয়ে যাবে, জগন্নাথকে মহাস্নান করাবে, মহাস্নান করার পরে রসহোম হবে আর সূর্য পূজা দ্বারপাল পূজা হবে, তারপরে সিঙ্গারি সেবক যারা আছে তারা ঠাকুরদের গ্রহণ বেশ পড়াবে, স্পেশাল বেশ আছে, সিঙ্গার আছে সে গ্রহণ বেশ বলে। তো এই সমস্ত কাপড় ফুল তুলসী এসব দিয়ে সুন্দরভাবে ঠাকুরকে গ্রহণ বেশ সাজিয়ে জয় বিজয় দ্বার তখন বন্ধ থাকবে, এই সময় ভগবানকে খই কোরা এই সমস্ত জিনিস ভোগ লাগবে। এ হচ্ছে বিশেষ গ্রহণ পূজা একটা। আর জগন্নাথ মন্দিরে অনেক সময় এরকম হয়, যদি কোনো সময় দেখা গেল কিছু অশুচি হয়ে গেল, কেউ থুথু ফেলে দিল মন্দির ভিতরে, কেউ পায়খানা পিছাব করে ফেলল, কার গা হাত কেটে গেল, সে বিরাট ব্যাপার। জগন্নাথ পুরো মহাস্নান করাতে হবে, সব চুন দিয়ে সব পরিষ্কার করতে হবে, সব লোকেদেরকে বাহির করে দিতে হবে। আর যখন জগন্নাথের ভোগ লাগে তখন যদি কোনো অশুচি হয়ে যায়, আর সে সবগুলো জগন্নাথ তো খাবে না আর কাউকে খেতে দেবে না, সবগুলো মাটিতে পুঁতে ফেলবে। এইভাবে বিভিন্ন প্রকারের সেবা বিধিবিধান রয়েছে, এইভাবে কিছু নিত্য সেবা কিছু বিশেষ সেবা রয়েছে, আর কিছু গুপ্ত নীতি রয়েছে। এই গুপ্ত নীতি এগুলো ভিতরে হবে, এগুলো কাউকে প্রকাশ করা যাবে না, যারা যারা করবে শুধু তারাই জানবে। যেরকম অনবসায় যখন ভগবান থাকবে তখন এইসব ব্যাপারে কি হয় নীতিনিয়ম কাউকে এগুলো গুপ্ত রাখা হয়। আর যেরকম যখন জগন্নাথের ঘট পরিবর্তন হবে, নবকল্পের হবে না, এই নবকল্পের বিরাট বিস্তৃত লীলা রয়েছে, কিভাবে নবকল্পের করতে হলে পাণ্ডারা গিয়ে বাটমঙ্গলার কাছে অধ্যায় পড়বে, শুয়ে থাকবে, বাটমঙ্গলা স্বপ্নতে বলে দেবে কোথায় সে গাছ আছে, নিম গাছ, ওই যেখানে ওই নিম গাছ থাকবে ওই নিম গাছটা শ্মশানের কাছে থাকবে, তো নিম গাছের কাছেটা তেঁতুল গাছ থাকবে, তার কাছেটা সাহারা গাছ আছে, ওটা থাকবে, সাহারা গাছ আছে বাংলায় সেটা, হ্যাঁ সেটা সাহারা গাছ বলে, সেই গাছ থাকবে, তো সেই রকম গাছ খুঁজতে হবে, আর সেই গাছে শঙ্খ চক্র গদা চিহ্ন থাকবে, আর সেই গাছে কোনো পাখি বাসা করা চলবে না, কোনো পাখি সে গাছে উঠে না এইরকম, আর সে গাছের কি হবে না প্রতি শাখা থেকে তিনটা করে শাখা বেরিয়ে থাকবে, তো এইরকম গাছ কোথায় না কোথায় রয়েছে। স্বপ্ন তো বুঝতে পারে পাণ্ডারা চারদিকে যাবে খুঁজতে। আরেকদিন আমরা কত নীতি নিয়ম বিধিবিধান রয়েছে, কেন ওই তেঁতুল কাছ দিয়ে জগন্নাথের যে দারু ব্রহ্ম বয়ে নিয়ে আসবে ওটা গাড়ি বানাবে, ওই গাড়িগুলোকে টেনে টেনে নিয়ে আসবে, এসব বিধিবিধান জগন্নাথের রয়েছে। তো গুপ্ত নীতি তাহলে চলে, তখন সে একটা রাত্রিতে ঘট পরিবর্তন হবে, তখন যারা পূজা পাণ্ডা যারা পাণ্ডার রয়েছেন তার চোখ বন্ধ করে দেওয়া হবে, তাদের হাতে কাপড় সব জড়িয়ে দেওয়া হবে, তারা দেখতে পারবে না, তখন তারা কি করবে মধ্যরাত্রিতে একদম মন্দির আর কেউ থাকবে না, শুধু ওরাই থাকবে, থেকে ও ভিতর থেকে ঘট বাহির করে এই নতুন বিগ্রহের মধ্যে রাখবে, পুরনো বিগ্রহ থেকে বাহির করে। আর এপর্যন্ত জানেন ওর জিনিসটা কি, কেউ জানে না ভিতরে। আমাকে একটা পান্ডা বলছিল ওর ভিতরে জীবন্ত শালিগ্রাম আছে নাকি, জীবন্ত শালিগ্রাম, জীবন্ত শালিগ্রাম, জীবন্ত সবসময় ভগবান বিষ্ণু। তো সেখানে তুলসী পাতা ঢুকে দেবে, তুলসী পাতা সারা বছর ওই তুলসী পাতা খেয়ে সেখানে ও থাকবে লিভিং। আর ওদের বিশ্বাস পুরীতে লোকেদের, যখন কৃষ্ণ ভগবানকে কি করা হলো, কৃষ্ণ ভগবান যখন চলে গেছেন গোলক বৃন্দাবনে, তার দেহ পড়ে থাকলো একটা, তো তারা নিয়ে সে দেহকে গিয়ে দাহ করিয়েছেন। তো আমরা জানি যে দ্বারকায় দাহ করানো হয়েছে, আবার কোন কোন গবেষক বলছে এই স্বর্গদ্বারে দাহ করা হয়েছিল ওনার শরীর। দাহ করতে করতে শরীরের একটা অংশ আর পুড়ে যায় না, পুড়ে না, সেটা পড়ে থাকে, তাকে বলে পিণ্ড। ওই পিণ্ড আর পুড়ে না, না পুড়তে ওটা সমুদ্র জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ওই পিণ্ড নাকি দারু রূপ ধারণ করে আস্তে আস্তে সেই বাঙ্কি মুহানে পরবর্তী সময়ে এই পিণ্ডটা লেগেছিল। তো কেউ কেউ বলে আবার সেই পিণ্ড তার ভিতরে নাকি ব্রহ্মরূপে স্থাপন করা হয়েছে। তো এইভাবে ভগবান সেখানে সবসময় অবস্থান করেন। ইন্দ্রদ্যুম্ন প্রার্থনা করেছিল যে আপনি এই কৃপা করুন, আপনি আমার মন্দির ছেড়ে কোনোদিন যাবেন না। তো আমরা দেখছি জগন্নাথ মন্দিরে বহু বাধা বিঘ্ন, বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধায় গতি করতে হয়েছে, কিন্তু ভগবান সে স্থান ছেড়ে কোনোদিন যায় না, বরঞ্চ তার পূজা, তার সেবা, তার বিগ্রহের রূপ আস্তে 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 তার উন্নতি, সবকিছু উন্নতি হচ্ছে। এভাবে জগন্নাথের বিভিন্ন গুপ্ত নীতি এবং তার সাময়িক কথা বর্ণনা করলাম। তা আগামীকালকে আমাদের সারা বছরের যে জানি যাত্রা, জানি যাত্রা মানে কি উৎসব, তো বলা হয় পুরীতে ১২ মাসে ১৩ উৎসব হয়। এই ১২ মাসে ১২ উৎসব কি, স্নান যাত্রা, রথযাত্রা, শয়ন যাত্রা, দক্ষিণায়ন যাত্রা, পার্শ্ব পরিবর্তন যাত্রা, দেব উত্থাপন যাত্রা, প্রাবরণ যাত্রা, পুষ্যাভিষেক যাত্রা, উত্তরায়ণ যাত্রা, দোল যাত্রা, দমনক যাত্রা, অক্ষয় তৃতীয়া যাত্রা, এ ১২টা। এই ১২টা খুব আড়ম্বর সহ সেখানে পালিত হয়ে থাকে। আটটা এক্সট্রা আছে, ১৩ নম্বরটা আমি বলবো কালকে, বলব এই দেবস্নান কিভাবে করা হয়, স্নান মণ্ডপে কিভাবে ঠাকুর কানে কি পূজা বিধি বিধান খুব সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে।
হরে কৃষ্ণ, সপ্তম দিন, ৭ জুলাই।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
তাজে গুন্ডিচা মার্জনা সম্পর্কে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চৈতন্যতে এইভাবে বর্ণনা করছেন।
এই মত নানা রঙে হে দিন কত গেল, জগন্নাথ রথযাত্রা নিকট হইল।
ঠিক রথযাত্রা পূর্বে মহাপ্রভু ভক্তের সঙ্গে আলোচনা করছেন, মহাপ্রভুর কাছে একজন পরিচা এসেছে, শুনতে পেরেছে গুন্ডিচা মার্জনা হবে।
পরিছা পাত্র সার্বভৌম বলাইয়া আনিল, প্রথমে কাশী মিশ্রে প্রভু বলাইল।
তো মহাপ্রভু কাশী মিশ্রকে ডেকেছেন, তারপরে পরিছা পাত্র সার্বভৌম এসছেন। তো এই তিনজনকে মহাপ্রভু বলছেন,
তিনজন বাসে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল।
বলে আমি গুন্ডিচা মার্জন সেবা করব, এই আমাকে অনুমতি দাও। পরিছা বলছে,
পরিছা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার, বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে।
তো আপনি আপনার তো যোগ্য নয় মন্দির মার্জনা, তো আপনি ইচ্ছা করেছেন তেমন নিশ্চয় সবকিছু ব্যবস্থা হয়ে যাবে।
তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন, কিন্তু ঘট সমার্জনি বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দে।
তো তার আগের দিন এ পরিছা বলছে মহাপ্রভুকে, সেই হচ্ছে আপনারটি লীলা, কিন্তু এটা আপনি মন্দির পরিষ্কার করবে, এটা আপনার জন্য যোগ্য কাজ নয়,
কিন্তু এই জন্য তো অনেক কলস লাগবে, জল আনবার জন্য ঝাড়ু লাগবে, আমাকে যে আজ্ঞা দেবেন আমি সেসব ব্যবস্থা করে দেব। নূতন এক শত ঘট সমার্জনে পড়িছা নিয়া দিল প্রভুর ইচ্ছা জানি, আর দিনে প্রভাতে লইয়া নিজ গণ শ্রীহস্তে সবার অঙ্গে লেপিলা চন্দন, শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব গণ লয়া প্রভু চলিলা আপনি, গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লয়া করিল শোধন। তো মহাপ্রভু ভক্তের গলায় মালা চন্দন লেপন করে, সবাইকে একটা মালা ধরিয়ে নিজে একটা মার্জনী ধরে স্বয়ং নিজে গিয়ে মন্দির মার্জনা কাজ শুরু করেছেন। তো কিভাবে মন্দির মার্জনা হচ্ছে একটির পর একটি কৃষ্ণদাস কবিরাকে স্বয়ং বর্ণনা করছেন। তার মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল, ছোট বড় মন্দির কহিল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন, চারিদিকে শত শত ভক্ত সমার্জনি করে, আপনি শোধনে প্রভু শিখান সবারে। তো নিজে স্বয়ং মন্দির মার্জনা করে জগৎবাসীদেরকে মহাপুরুষ শিক্ষা দিচ্ছেন কিভাবে আমাদের হৃদয় রূপক মন্দিরকে মার্জনা করতে হবে, যেখানে ভগবান এসে অবস্থান করবেন। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম, ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রুজলে করে সমার্জন। তো মহাপ্রভু অশ্রুজল দিয়ে মন্দির মার্জনা করছেন। ভোগ মন্দির শোধন করি শোধিল প্রাঙ্গন, সকল আবাস ক্রমে করিল শোধন, তৃণা ধুলি ঝিঙ্কুর সব একত্র করিয়া, বহির্বাসে লয়া ফেলায় বাহির করিয়া, এই মত ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাহিরে ফেলায় পরম হরিষে, প্রভু কহে কে কত করিয়াছ সমার্জন, তৃণধুলি দেখিলেই জানিব পরিশ্রম। তো মহাপ্রভু আগে থেকে বলে দিয়েছে যে তোমাদের ভিতরে কে কত পরিষ্কার করবে আমরা কি করে জানব, না কে কত পরিষ্কার করে তৃণ ধুলি ইত্যাদি যোগাড় করে রাখবে, তাই দেখে বোঝা যাবে কে বেশি পরিষ্কার করেছে কে কম পরিষ্কার করেছে। এরকম করে মহাপুরুষ সবাইকে একটা এরিয়া দিয়ে দিয়েছে, তুমি এখানে পরিষ্কার করবো, তুমি এখানে পরিষ্কার করবো, সব ঠিকঠাক করে দিয়েছেন। সবার বান্টন বোঝা একত্র করিল, সবা হইতে প্রভুর বোঝা অধিক হইল, সবাইকে ভাগ ভাগ করে দিয়েছে, সবাই যত মহিলা টোলা একজুট করে রেখেছে, তো সবাই যত মহিলা একজুট করেছিল তাকে একসঙ্গে রাখা হয়েছে। তো মহাপ্রভু যা মানে পরিষ্কার করছে তা থাকার বেশি হয়ে গেছে। এই মত অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সভা কারে দিল করিয়া বন্টন, তার বাহারে সব যত ছিল পরিষ্কার করে তার ভিতরে এসেছে। বলছেন সূক্ষ্ম ধুলি তৃণ কাঙ্কর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর, সব বৈষ্ণব লয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। তো সব দুইবার সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো মহাপ্রভু যখন খুশি হয়েছেন তখন এবার জল দিয়ে পরিষ্কার করা হবে, আরো লোক আছে তারা জল নিয়ে আসার জন্য রেডি হয়ে বসে আছে। আর শত জন শত ঘটে জল ভরি, প্রথমেই লয়া আছে কাল অপেক্ষা করি, মানে কখন সময় আসবে আমরা মহাপ্রভুকে জল যুগিয়ে দেব পরিষ্কার করার জন্য, তারা শত শত ঘট জল এনে অপেক্ষা করে বসে আছে। জল আন বলি যাবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভু আগে দিল, প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, উদ্ধত ভীতি গৃহ মধ্য সিংহাসন, খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব শোধি ভিত্তি প্রক্ষালিল, শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেহ ভক্তগণ। তো মহাপ্রভু নিজে প্রক্ষালন করছেন সিংহাসন নিজের হস্ত দিয়ে, আর ভক্তরা কি করছে জল যোগিয়ে দিচ্ছে। আর যখন মহাপ্রভু এরকম জল নিচ্ছেন তো ভক্তরা কি করছে, কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ উপরে, কেউ হাতে দিচ্ছে, কেউ তা মহাপ্রভুর পায়ে ঢেলে দিচ্ছে, আরো কিছু সেখানে দাঁড়িয়ে আছে, তারা কি করছে, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেউ লুকিয়ে নিয়ে মহাপ্রভু চরণে দেওয়া জলকে পান করছে, কেহ মাগি লয় কেহ অন্য করে দান, কেউ চেয়ে চেয়ে নেছে আর কেউ অন্যকে দিচ্ছে, ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গন সব ভরিয়া রহিল, নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। তো নিজ নিজের কাপড় দিয়ে তখন তিনি কি করছেন না সিংহাসন মার্জনা করছেন। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। তো মন্দির শোধন করে নিজের মনকে যেরকম পরিষ্কার করতে হয় সেরকম পরিষ্কার করেছেন।